রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনে নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি সংকটে নারীত্ব শীর্ষক ফেমিনিজম সিরিজের শেষ পর্ব। এর আগে 22টি পর্ব জুড়ে ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি। আজ 23তম পর্ব এবং এরই মাধ্যমে এই সিরিজটি সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আজকের পর্বে আমরা জানব ইসলামের বিরুদ্ধে উত্থাপিত নারীবাদীদের কিছু আপত্তি সম্পর্কে। যেমন একটা সময় ছিল যখন দেখা যেত যে প্রাথমিক পর্যায়ের নারীবাদীরা মূলত ইসলামী ফিকহের তথা ইসলামী আইনশাস্ত্রের কিছু বিধিবিধান নিয়ে ক্রমাগত আপত্তি উপস্থাপন করত। যেমন অমুক বিধানটা নারী পুরুষে একই রকমের হলো না কেন, কিংবা অমুক বিধানে পুরুষকে যা দেয়া হয়েছে নারীকে তা দেয়া হলো না কেন, কিংবা অমুক বিধানে নারী আর পুরুষে এই এই পার্থক্য করা হয়েছে কেন, এভাবে অনেক ধরনের প্রশ্ন তারা ক্রমাগত উপস্থাপন করতে থাকে। লক্ষণীয় বিষয় হচ্ছে ইসলামী ফিকহের সুপ্রতিষ্ঠিত আইনকানুন নিয়ে এই যে প্রশ্ন উপস্থাপন করা, এগুলো আসলে কোনো সমস্যা নয়, বরং সমস্যার উপসর্গ মাত্র। আপনি তাদেরকে যতই এইসব প্রশ্নের যৌক্তিক উত্তর দেন না কেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো কেন যৌক্তিক, এই উত্তর কখনোই তাদেরকে সন্তুষ্ট করে না। কেন এই সকল বিধান ন্যায়সঙ্গত, কেন ইসলামে নারী পুরুষের উপরে কোনো রকমের জুলুম করা হয়নি, এই ধরনের কথা তারা শুনতে চায় না, বুঝতেও চায় না। যে কারণে যখনই আপনি তাদেরকে একটি প্রশ্নের সন্তোষজনক উত্তর দিবেন, মুহূর্তেই তারা আরেকটি নতুন প্রশ্ন নিয়ে হাজির হবে। এখানে তাদের মূল সমস্যা হচ্ছে তারা তো ইসলামে দেওয়া নারী অধিকার চায় না, তারা তো নারীকে ইসলামের চোখে, ইসলামের সংজ্ঞায় দেখে না, তারা নারীকে দেখে নারীবাদের চোখে। নারীবাদের যে সকল দৃষ্টিকোণ এবং জ্ঞানকাণ্ড বা এপিস্টেমোলজি রয়েছে, সেই সকল সংজ্ঞা থেকে তাদের ধারণা প্রসূত ধ্যান ধারণা, চিন্তাধারা ও কথিত অধিকারের প্রতিষ্ঠাই তারা চায়। এই জন্যে ইসলামের বিধিবিধানে নারী পুরুষের যে সকল তফাত রয়েছে সেগুলো নিয়ে ক্রমাগত প্রশ্ন উপস্থাপন করা, এগুলো মূলত এক ধরনের বাহানা ছাড়া আর কিছুই নয়। এবং তাদের এই সকল শোরগোল এবং হইচইয়ের মূল উদ্দেশ্য, মূল টার্গেট অডিয়েন্স কারা? মূল টার্গেট অডিয়েন্স হচ্ছে মুসলিম নারীরা। ক্রমাগত এই সকল প্রশ্ন উপস্থাপনের মাধ্যমে তারা চায় মুসলিম নারীদেরকে বিভ্রান্ত করতে। এভাবে নারীবাদী ধ্যান ধারণার খপ্পরে ফেলাটাই তাদের মূল উদ্দেশ্য। এই কারণে এই সিরিজের শেষ পর্বে আমরা মূল ফোকাস রেখেছি নারীবাদ কিভাবে মুসলিম নারীদের ঈমান ধ্বংস করে সেই বিষয়ের উপরে। ফিকহের বিভিন্ন বিধিবিধানের উপরে ক্রমাগত প্রশ্ন উপস্থাপনের মাধ্যমে নারীবাদীরা মূলত বলতে চায় ইসলাম নারী বিদ্বেষী। তারা বলতে চায় ইসলাম পুরুষতান্ত্রিকতার খপ্পরে পড়েছে। কিন্তু স্বাভাবিকভাবেই মুসলিম সংখ্যাপ্রধান, মুসলিম অধ্যুষিত এই সমাজে সরাসরি এই ধরনের কথা বললে উল্টো বিপরীত প্রতিক্রিয়া দেখা দেবে। এই কারণে সরাসরি এই কথা বলার সাহস তাদের নেই। কারণ একজন মুসলিমের ঈমান যতই দুর্বল হোক, যদি তাকে বলা হয় ইসলাম নারী বিদ্বেষী, এই কথা কখনোই সে মেনে নেবে না। এই জন্য সেই সকল ফেমিনিস্টরা এবং তাদের ভাবশিষ্যরা ধূর্ততার আশ্রয় নেয়। ধূর্ততার আশ্রয় নিয়ে তারা বলে ইসলাম নাকি মোল্লাতন্ত্রের খপ্পরে পড়েছে। তারা বলে ইসলাম ভালো আর মোল্লারা খারাপ। লক্ষণীয়, এখানে মোল্লা শব্দটাও তারা তুচ্ছতা অর্থ বোঝাতে ব্যবহার করছে। তারা বলে আল্লাহ ভালো, কোরআন ভালো, ইসলাম ভালো, কিন্তু হুজুররা খারাপ। হুজুর বলতে সেই সকল উলামায়ে কেরামদেরকে তারা বোঝায় যারা ফকিহ ছিলেন এবং যারা যুগে যুগে কোরআন হাদিসের ব্যাখ্যা করেছেন। তারা কোরআন হাদিস পড়েছেন, সেগুলো নিজেদের জীবনে অনুসরণ করেছেন, সেগুলো পড়ে গবেষণা করেছেন এবং সেইভাবে সাহাবায়ে কেরামের বুঝ কেমন ছিল সেই অনুসারেই তারা ইসলামী আইনশাস্ত্র লিপিবদ্ধ করেছেন। অথচ তাদের বিরুদ্ধে এক শ্রেণীর নারীবাদীরা অভিযোগ করে বলে যে তারা নাকি পুরুষতন্ত্রের শিকার। পুরুষতন্ত্রের অন্যায় দৃষ্টি দিয়ে তারা এই সকল বিধিবিধান লিখেছেন। তারা বলে, বেশিরভাগ আলেম তো পুরুষই ছিলেন, কাজেই নারীদের বিষয়গুলো তারা বুঝবেন কিভাবে? তারা এগুলো ঠিকমতো বুঝতে পারেননি, অথবা বুঝলেও পুরুষের চোখ দিয়ে দেখার কারণে নারীর প্রতি তারা বৈষম্য করেছেন। এই জন্য তাদের দীর্ঘ আলোচনার সারকথা তারা এভাবে টানে। তারা বলে, আল্লাহ ভালো, কোরআন ভালো, ইসলাম ভালো, কিন্তু হুজুররা খারাপ, মোল্লারা খারাপ। ইসলাম আজ সেই সকল মোল্লাদের পুরুষতান্ত্রিকতার খপ্পরে পড়েছে, তাই নারীবাদীরা নাকি সেগুলোকে ঠিক করে দেবে। এই সকল প্রচারণার প্রভাব একজন সাধারণ মুসলিম নারীর উপর কেমন হতে পারে, এই বিষয়টিকে সহজে বোঝার জন্য আমরা বাকি অংশটি গল্প আকারে উপস্থাপন করতে পারি। আমাদের গল্পের প্রোটাগনিস্ট, তার নাম, ধরুন মেয়েটির নাম ফারহানা, তার বয়স 18 বছর বয়স। মফস্বল থেকে HSC পাশ করে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়েছে, হয়তো কলা বিভাগের কোনো সাবজেক্টে, হতে পারে সেটা উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্ট অথবা অন্য কোনো বিভাগ। এই ফারহানা, সে আমাদের সমাজেরই একটা মেয়ে। তো এই সমাজের চিত্র কেমন, আমাদের সমাজে নারীরা কেমন আছে, কতটুকু ভালো আছে, এর উত্তর কম বেশি আমরা সবাই জানি। আমাদের এই সমাজ, আমাদের এই দেশ এবং রাষ্ট্র, এটা মুসলিম সংখ্যা প্রধান বটে, কিন্তু আমাদের শুধু সংখ্যার আধিক্যটাই আছে। বাস্তবে সামাজিক, সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক প্রভাবের দিক থেকে, কার্যকারিতার দিক থেকে মুসলিমরা একেবারেই সংখ্যালঘু। এই জমিনে একটা সময় ছিল, ব্রিটিশদের আসার আগে এই জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠিত ছিল, কাজীর বিচার ছিল, ইসলামী কোর্ট ছিল। এখন সেগুলো নেই, এখন চলছে সেকুলার শাসন। এই অবস্থায় সমাজে নারীদের উপর যেই সকল নানা রকমের জুলুম চলছে, সেই সকল দৃষ্টান্ত তো অহরহ আমাদের চোখের সামনেই আছে। দেশ এবং সমাজ যেই নিয়মে চলছে, সেই কারণে নারীর উপর যখন জুলুম করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই দায় কার। সহজ উত্তর হচ্ছে, যেই নিয়ম দিয়ে দেশ এবং সমাজ চালানোর চেষ্টা করা হচ্ছে, মূল দায়টা সেই নিয়মের, অর্থাৎ সেকুলার শাসনের। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, সেকুলার সমাজ এই ক্ষেত্রে কোনো দায় নিতে রাজি নয়। নারীদের অসহায় অবস্থার জন্য তারা পুরো দায়টা চাপিয়ে দিতে চায় ইসলামের উপর। আমাদের গল্পের প্রোটাগনিস্ট ফারহানা, তার আশেপাশের নারীদের অবস্থা আমরা কল্পনা করতে পারি। ধরা যাক, ফারহানা তার নিজের মাকে দেখেছে কিভাবে তিনি কষ্ট করে সংসারের ঘানি টেনেছেন, সন্তান প্রতিপালন করেছেন। হয়তো এমনও হতে পারে, যিনি ফারহানার বাবা, তিনি ফারহানার মায়ের প্রতি, অর্থাৎ স্ত্রীর অধিকার ঠিকমতো আদায় করেননি, দীর্ঘকাল কাটিয়ে দিয়েছেন প্রবাসে। হতে পারে ফারহানা এমন একটি পরিবারের সদস্য যেখানে ফারহানার মামারা সম্পত্তি বণ্টনের সময় তার মাকে নানার সম্পত্তি থেকে কোনো অংশই বুঝিয়ে দেয়নি। আরও হতে পারে ফারহানার পরিচিত সার্কেলে আত্মীয়দের মধ্যে এমন অনেকেই আছেন যাদেরকে হয়তো তার স্বামী অযৌক্তিকভাবে পরিত্যাগ করেছেন, হয়তো তালাক দিয়েছেন, অথবা না দিলেও এমনভাবে পরিত্যাগ করেছেন যে পরে আর কোনো খোঁজখবর নেননি, অন্যত্র বিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই সেই নারী অনেক কষ্ট করে চলেছেন, তার পুরো জীবনটাই কষ্টের ইতিহাস। সেই নারী খালা কিংবা ফুপু ফারহানার সাথে দেখা হলেই বলে, দেখো আমি যে ভুল করেছি তুমি কিন্তু সেই ভুল করো না, ক্যারিয়ার, চাকরি, শিক্ষা, ডিগ্রি, এগুলো হচ্ছে তোমার রক্ষা কবচ, এগুলোতে কখনো কম্প্রোমাইজ করবে না। আবার হতে পারে ফারহানা তার নিজের ঘরের মধ্যেই বৈষম্যের শিকার। হয়তো ফারহানার অনেকজন ভাই বোন ছিল, ছোটোবেলা থেকেই বড় হতে হতে ফারহানা দেখেছে, নিজের পরিবারেই দেখেছে যে তার বাবা মা কীভাবে ছেলে সন্তানকে সব কিছুতে বেশি প্রাধান্য দিয়েছে, আর মেয়ে হিসেবে ফারহানাকে কিংবা তার বোনদেরকে উপেক্ষা করেছে। অথবা এমনটাও হতে পারে ফারহানাদের কোনো ভাই ছিল না, তারা সবাই ছিল বোন, তার অনেকগুলো বোন ছিল কিন্তু কোনো ভাই ছিল না, এই কারণে হয়তো প্রতিবেশীদের কাছ থেকে তাদের অনেক অন্যায় আচরণ সহ্য করতে হয়েছে। আরও হতে পারে ফারহানার কোনো বোনের বিয়ের ক্ষেত্রে ছেলে পক্ষের অন্যায় আবদার মেটাতে গিয়ে যৌতুক দিতে হয়েছে, প্রচুর খরচ করতে হয়েছে বিয়ের সময়। স্বাভাবিকভাবেই এগুলো ছিল ফারহানার বাবা মায়ের উপরে বিরাট কষ্টসাধ্য বোঝা। এভাবে এই তালিকা অনেক দীর্ঘ হতে পারে, আপনারা আপনাদের কল্পনাশক্তিকে ব্যবহার করতে পারেন। এর বাইরে আরও কত রকমের সমস্যা রয়েছে সেগুলো বলাই বাহুল্য। সমাজে চলতে ফিরতে গিয়ে পথে ঘাটে মেয়েদের প্রতি যে সকল অন্যায় আচরণ করা হয়, কটূক্তি করা কিংবা নিরাপত্তাহীনতা, সেই দিকে আমরা আলোচনা আর দীর্ঘায়িত করছি না। সুতরাং এই যে একটা পরিবেশ, জুলুম এবং বঞ্চনার শিকার হওয়া এবং এর কারণে যৌক্তিক ক্ষোভ সৃষ্টি হওয়া, এরকম একটি পরিবেশে বড় হচ্ছে আমাদের মতো মুসলিম সংখ্যাপ্রধান দেশের মেয়েরা। আগেই বলা হয়েছে, এই সমস্যাগুলোর সমাধান করতে গিয়ে আপনি ইসলামে দেওয়া সমাধান কার্যকর করতে পারবেন না, কারণ সমাজে এবং রাষ্ট্রে কোনো ইসলামিক অথরিটি কার্যকর নেই। এখানে কার্যকর আছে সেকুলার অথরিটি, তারা যেই সমাধান দিবে সেটাই আপনাকে গ্রহণ করতে হবে। সমাজে নারীর প্রতি এই যে জুলুম আছে, এই বিষয়গুলোকে সেকুলার সমাজ এবং রাষ্ট্র ব্যাখ্যা করে নারীবাদের চোখে এবং সমাধান দেয় নারীবাদের দৃষ্টিকোণ অনুসারে। এটা হচ্ছে একদিকের বাস্তবতা। আরেক দিকের বাস্তবতা হচ্ছে, নারীদের এই সমস্যাগুলোকে নিয়ে মুসলিমদের মধ্য থেকে বেশিরভাগ মানুষদেরকে দেখা যায় তারা উদাসীন, তারা এই বিষয়গুলো নিয়ে কোনো কাজ করেন না, কথা বলেন না, প্রাতিষ্ঠানিকভাবে কোনো কাজ করতে দেখা যায় না। যে সকল সংস্থা কিংবা প্রতিষ্ঠান কাজ করছে তারা হচ্ছে নারীবাদীরা কিংবা বিভিন্ন এনজিও। তারা সংখ্যায় অল্প হলেও রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা পায়, এই কারণে সাংস্কৃতিকভাবে তাদের উপস্থিতি খুবই শক্তিশালী। সুতরাং সংখ্যায় তারা অল্প হলেও প্রভাবের দিক থেকে তারা বেশ শক্তিশালী একটি অংশ। অনলাইনে কিংবা অফলাইনে তাদের ব্যাপক উপস্থিতি আছে। এইসব পারিপার্শ্বিক অভিজ্ঞতা নিয়ে ফারহানা যখন প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হল, তার সামনের দিনগুলো কেমন হতে পারে আমরা কল্পনা করতে পারি। এখানে এসে ক্লাসের শিক্ষক এবং বড় ক্লাসের শিক্ষার্থী, তাদের কাছ থেকে সে এই বিষয়ে আরও নানা ধরনের আলোচনা শুনতে লাগল। অভিযোগ তো অনেক, সমস্যাও অনেক, কতগুলো নিয়ে আর কথা বলবো। কাজেই প্রাতিষ্ঠানিকভাবে ডিপার্টমেন্টে যখন আলোচনা হতো তখন বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট বা মতাদর্শিক বিষয়গুলোর উপরেই বেশি জোর দেওয়া হতো। সেখানে আদর্শিক দৃষ্টিকোণ থেকে খুঁজে বের করা হতো সমাজে আর কোথায় কোথায় নারীর প্রতি বৈষম্য করা হচ্ছে, কিংবা সেই বৈষম্যগুলোর কারণ এবং উৎস কী। এই সিরিজে আমরা আগেই বহুবার বলেছি, নারীবাদ যখন বৈষম্য শব্দটা ব্যবহার করে তখন বৈষম্য বলতে তারা বোঝায় নারী এবং পুরুষের মধ্যে যে কোনো ধরনের পৃথকীকরণ, যে কোনো ধরনের পৃথক নিয়মকানুন থাকলেই সেটা নারীবাদের চোখে বৈষম্য। যেমন ধরুন, একটা ইসলামিক কনফারেন্স হলো, সেখানে নারী অধিকার নিয়েই আলেমরা কথা বলছেন, মঞ্চে উপস্থিত বক্তাদের মধ্যে সকলেই পুরুষ, সেখানে কোনো নারী বক্তা নেই, এই বিষয়টি নিয়েও তারা আপত্তি উপস্থাপন করবে। তারা বলবে, ওখানে কোনো নারী বক্তা নেই কেন? কিংবা আরেক ধাপ এগিয়ে গিয়ে তারা হয়তো এটাও বলতে পারে যে মেয়েদের বিষয় নিয়ে পুরুষরা কেন কথা বলবে। কিংবা তারা বলতে পারে, এই যুগে এসে নারী পুরুষের আলাদা শিক্ষাক্ষেত্র, আলাদা কর্মক্ষেত্র কেন লাগবে। এভাবে নানা টপিকের মাধ্যমে ফারহানাকে বোঝানো হয়, তাকে শেখানো হয়, আসলে মূল সমস্যা হচ্ছে পুরুষদের মধ্যেই, পুরুষদের কারণেই এত সমস্যা সৃষ্টি হয়েছে। এমনকি কেউ কেউ তো এটাও বলে ফেলে যে পুরুষ আর পশুর মধ্যে খুব একটা তফাত নেই। এই কারণে ফারহানার ভাবতে ভালো লাগে, আহা, যদি এমন একটা সমাজ পাওয়া যেত যেখানে আছে শুধু নারীরা, তাহলে রাত দুইটা তিনটার সময় আকাশের চাঁদ দেখতে দেখতে খালি পায়ে রাস্তায় হাঁটা যেত আর আইসক্রিম খাওয়া যেত। এই ধরনের কল্পনা ভাবতে খুবই ভালো লাগে, কিন্তু এইদিকে সেই রাস্তাটা যে কাঠ ফাটা রোদে মাথার ঘাম পায়ে ফেলে কত পুরুষের মেহনতে তৈরি হয়েছে সেটা আপাতত না ভাবলেও চলবে। একদিন ফারহানার এক বান্ধবী খুব আগ্রহ নিয়ে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা সুলতানার স্বপ্ন, সেই বইয়ের নারিস্তান নামক সেই অংশটির কথা বলছিল। সেই যে কল্পনার দেশ, রূপকথার দেশ, যেই দেশে ঘরের বাইরে থাকে নারীরা আর পুরুষেরা থাকে ঘরে, এ কারণে নাকি সেই সমাজে কোনো অন্যায় নেই, অরাজকতা নেই, সব কিছু সুন্দরভাবে চলছে, নারীরা নাকি কোনো অন্যায় করতে পারে না। পরিহাসের বিষয় হলেও সত্যি, বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর ইন্টেরিম সরকারের একজন উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা, তিনি বলেছিলেন শেখ হাসিনা নারী হতে পারেন না। তিনি বলেন, আমি তাকে নারী বলতে রাজি নই, যিনি ফ্যাসিবাদী, অত্যাচারী, মানুষ খুন করেছে, আমি তাকে নারী বলতে রাজি নই, নারী হতে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা তার মধ্যে ছিল না। অবশ্যই নারীরা মমতাময়ী, যত্নশীল, তাদের মধ্যে এই বিষয়গুলো প্রাকৃতিকভাবেই, আল্লাহ প্রদত্তভাবেই বেশি থাকে, কিন্তু তাই বলে তারা কোনো ধরনের অন্যায় করতে পারেন না। আর পুরুষ মানেই নিকৃষ্ট, পুরুষ মানেই পশু, এটা কখনোই ঠিক নয়। কিছুটা রক্ষণশীল পরিবারের হওয়ার কারণে ফারহানা হিজাব পরেই ক্লাস করত। হিজাব বলতে শুধুমাত্র স্কার্ফ দিয়ে মাথার চুল ঢেকে রাখা। একদিন প্রচণ্ড গরম, গরমের মধ্যে ওর এক বান্ধবী বলেই বসল, এই গরমের মধ্যে আমাদেরকে মেয়েদেরকে চুল ঢেকে চলতে হবে কেন? পুরুষেরা চোখ নামিয়ে চললেই তো পারে। এভাবে কথায় কথায় সেই দিন অনেক বিষয় নিয়েই সেই বান্ধবী রাগ ঝাড়ল, অনেক কিছু নিয়ে আলাপ হলো। পর্দা, পর্দার বিধান, মেয়েদের ঘরের বাইরে চলাফেরা করা, নারী পুরুষের মেলামেশার ক্ষেত্রে ইসলামের নিষেধাজ্ঞা, ইসলামে মাহরাম গায়রে মাহরামের বিধান, পরপুরুষের ধারণা, কিংবা একাকিনী কোনো নারীর দীর্ঘ দূরত্বে সফরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, এই সকল বিষয় নিয়ে সেই বান্ধবী লাগাতার নানা কিছু বলে গেল। ফারহানা জানে না এই সব বিষয়গুলো নিয়ে কি বলা উচিত। আসলেই তো এই বিষয়গুলো নারী আর পুরুষে একরকম নয়। এভাবে ধীরে ধীরে নিজের অজান্তেই ফারহানা একসময় এই বিষয়গুলোকে ইসলামের দৃষ্টিকোণ থেকে না দেখে পশ্চিমা সমাজ এবং পশ্চিমা আদর্শের অবস্থান থেকে দেখতে এবং বুঝতে শুরু করল। এভাবে ফারহানা উন্নীত হলো দ্বিতীয় ধাপে, যখন তার নিজের অজান্তেই মতাদর্শিক অবস্থানটা বদলে গেছে। ইসলামের অবস্থানের বদলে এখন সে পশ্চিমা দৃষ্টিকোণ থেকে নারী আর পুরুষের বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছে। এভাবে চলতে লাগলো ফারহানার ভার্সিটি জীবন। কিছুদিন পরের ঘটনা, হলের এক বান্ধবী এসে বলল, চল মানিক মিয়া এভিনিউতে যাই, সেখানে একটি সুন্দর র্যালি হবে, অনেক রকম মানুষ আসবে, পোস্টার, মিছিল, মেলার মতো একটি অবস্থা, অনেক আনন্দ হবে, নারীর ডাকে মৈত্রী যাত্রা। সেই বান্ধবী আরও বলল, এই দেখ আমাদের প্রতিবেশী পাকিস্তান, সেখানকার এত রক্ষণশীল সমাজেও নারীরা কত কিছু করছে তাদের অধিকারের জন্য, সেখানেও আছে আওরাত মার্চ। 2018 সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস নামে খ্যাত 8ই মার্চে পাকিস্তানের বড় বড় শহরে, লাহোর, মুলতান, করাচি, এই সকল শহরে মেয়েরা র্যালি করছে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এসব বলতে বলতে মোবাইলে সে কিছু ছবি দেখালো, দেখ ওদের প্ল্যাকার্ডে কী কী কথা লেখা আছে। ফারহানা স্ক্রল করে দেখতে লাগলো, একটি প্ল্যাকার্ডে লেখা আছে, মেরা জিসম মেরা মর্জি, মানে শরীর আমার সিদ্ধান্ত আমার, মাই বডি মাই চয়েস। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে হাতে আঁকা একটি ছবি, সেখানে একজন মেয়ে সালোয়ার কামিজ পরা আছে, চোখে চশমা, এবং সে অনেকটা পুরুষালী ভঙ্গিতে বসে আছে, এবং ওই প্ল্যাকার্ডের লেখাটাও বেশ আক্রমণাত্মক। সেখানে লেখা আছে, লো মে বাট গাই সহি সে, অর্থাৎ দেখো আমি এবার সঠিক পদ্ধতিতে বসেছি। ছবিতে দেখা যাচ্ছে সেই মেয়েটি সামনের দুই পা দুই দিকে ছড়িয়ে বসে আছে। রক্ষণশীল সমাজ থেকে নাকি এই ধরনের ছবি এবং প্ল্যাকার্ডের বিরুদ্ধে অনেক আপত্তি উপস্থাপন করা হয়েছিল এবং এই বিষয়গুলোকে অশ্লীল বলে উপস্থাপন করা হয়েছিল। আরেকটি প্ল্যাকার্ডে দেখা যাচ্ছে সেখানে লেখা, ডিভোর্সড অ্যান্ড হ্যাপি। আরেকটি প্ল্যাকার্ডে লেখা আছে, খানা খুদ গরম কর লো, মানে নিজের খাবার নিজেই গরম করে নাও। মেয়েরা আর স্বামীদেরকে এই ধরনের সার্ভিস ফ্রিতে দিতে রাজি নয়, তারা অধিকার বুঝে নেবে, এই ধরনের কথায় সেই র্যালি, মিছিল, প্ল্যাকার্ড পরিপূর্ণ। আমাদের দেশেও নারীবাদী আন্দোলনের ইতিহাসে এই ধরনের প্ল্যাকার্ড উপস্থাপনের ইতিহাস একেবারে নতুন নয়, বরং অনেক পুরনো। সেই সব ইতিহাসের কথা না হয় এই পর্বের শেষের দিকে সংক্ষেপে আমরা উল্লেখ করব। তার আগে চলুন ফারহানার গল্পটা আরেকটু এগিয়ে নেওয়া যাক। নারীর ডাকে মৈত্রী যাত্রা সেই র্যালিতে গিয়ে ফারহানা উপস্থিত হলো। সেখানে গিয়ে দেখা হলো অনেক আপুদের সাথে, কপালে বড় বড় টিপ। কপালে বড় বড় টিপ পরা আপুরা হিজাব পরা ফারহানাকে দেখে খুবই খুশি হলো, ফারহানার খুব প্রশংসা করল আর বলল, তোমার মতো হিজাব পরা মেয়েদেরকে এখন খুবই দরকার, তোমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে এবং নারীদের বিষয় নিয়ে বেশি বেশি কথা বলতে হবে। এরপর ফারহানা গেল এক বড় আপুর স্টাডি সার্কেলে, সেখানে গিয়ে দেখল অনেকেই উপস্থিত, খুব শুদ্ধ ভাষায় সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিরাট আলোচনা, ইসলাম ভালো, কোরআন ভালো, আল্লাহ ভালো, খারাপ শুধু ওই মোল্লারা, ওই হুজুররা, ওদের অপকর্মের কি শেষ আছে, রোকেয়া তো সেই কবেই লিখে গিয়েছেন, এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত, বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে। রোকেয়া লিখে গেছেন, মুনিদের বিধানে, অর্থাৎ পুরুষ মুনিদের বিধানে যে কথা শুনিতে পান, কোনো স্ত্রী মুনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন। অর্থাৎ পুরুষরা লিখেছে এই কারণে সেখানে এক ধরনের বিধান আছে, আর যদি কোনো স্ত্রী মুনি সেগুলো লিখতেন তাহলে হয়তো বিধানগুলো মেয়েদের প্রতি আরও ন্যায়সঙ্গত হতো। এভাবে নানা কিছুর ফিরিস্তি শুনিয়ে সেই স্টাডিজ সার্কেলে সেই আপু বলল, এই যে দেখো ইসলামের বিগত যুগের আলেমরা তারা কি সবাই পুরুষ ছিলেন না? তারা নারীদের বিষয়টা কিভাবে বুঝবেন? আর তারা তো ছিলেন পুরুষতান্ত্রিক সমাজের সদস্য, পুরুষের চোখে তারা সব কিছু দেখেছেন, পুরুষতন্ত্রের লেন্স দিয়ে তারা এই সমস্ত আইনকানুন শাস্ত্রগুলো লিখে গেছেন। বর্তমানে যতটা পুরুষতন্ত্র আছে কয়েকশো বছর আগে কিংবা হাজার বছর আগে এর থেকে অবশ্যই বেশি পুরুষতন্ত্র ছিল। তাই সেই আপু বললেন, আমাদের উচিত আলেমদের ব্যাখ্যা কিংবা ইন্টারপ্রিটেশন বাদ দিয়ে, মোল্লাতন্ত্র পুরোহিততন্ত্র বাদ দিয়ে সরাসরি নিজেরাই কোরআন হাদিসের কাছে যাব, নিজেরাই কোরআন হাদিস পড়ব, নিজেরাই ব্যাখ্যা করব। গড আর আমার মাঝে ভায়া মাধ্যম লাগবে কেন? আমি নিজেই বুঝব, নিজেই ব্যাখ্যা করব। এভাবে অনেক কিছু বলে গেলেন সেই দিনকার সেই আপু। সেদিনের সেই কথাগুলো ফারহানার কাছে বেশ যৌক্তিক মনে হচ্ছিল, যদিও কোনো কিছু ভারসাম্যপূর্ণ হতে হলে পক্ষে বিপক্ষে দুই ধরনের কথাই শুনতে হয়। কিন্তু এইরকম কথার বিপরীতে কী বক্তব্য থাকতে পারে ফারহানার সেটা জানা নেই। এভাবে ধীরে ধীরে ফারহানা উন্নীত হল চতুর্থ ধাপে। এখন সে নিজেই কোরআন হাদিসের কাছে যাবে, নিজেই সেগুলোকে বুঝবে, সেভাবেই ব্যাখ্যা করবে। বিগত যুগের পুরুষ আলেমদের দেওয়া ব্যাখ্যা সে মানবে না। আগেই বলেছি ফারহানা কিছুটা রক্ষণশীল সমাজের হলেও কখনো সেভাবে আনুষ্ঠানিকভাবে কোরআন হাদিস পড়া হয়নি। ইসলামী শিক্ষা বলতে বাসায় থাকা দুই একটা পুরনো মাসলা মাসাইলের বই আর স্কুলের ক্লাসের সেই যে চিকন বইটা, প্রতি বছর নতুন ক্লাসে উঠলে যেই বইটা আরও চিকন হয়ে যেত, সেই ইসলাম শিক্ষা। শেষমেশ তো বইটার নামই বদলে গেল, তখন নাম হয়ে গেল ইসলাম ও নৈতিক শিক্ষা। কোরআনের পুরো অনুবাদটাও কখনো সেভাবে পড়া হয়নি ফারহানার। এবার সে পড়া শুরু করল, কিন্তু অনুবাদ পড়তে গিয়ে দেখা গেল আসলেই তো এমন অনেক আয়াত আছে যেখানে নারী আর পুরুষের আলাদা নিয়ম আলাদা বিধান সুস্পষ্টভাবে উল্লেখ আছে, সরাসরি কোরআনের আয়াত। এগুলো তো আর কোনো পুরুষদের ব্যাখ্যার উপরে নির্ভরশীল নয়। যেমন এমন আয়াত রয়েছে যেখানে নারীর উপরে পুরুষকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ নারীর উপর কর্তৃত্বশীল, সুরা নিসার 34 নম্বর আয়াত। কিংবা সুরা বাকারার 228 নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাত, নারীদের উপরে পুরুষদেরকে কিছু বিশেষ মর্যাদা বা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর আরও আয়াত সামনে পাওয়া গেল যেখানে জানানো হয়েছে একজন পুরুষের সাক্ষ্যের বা টেস্টিমনির সমান হতে হলে দুইজন নারীকে সাক্ষ্য দিতে হবে। এভাবে সম্পত্তি বণ্টনের বিধানের ক্ষেত্রেও দেখা গেল নারী আর পুরুষে ভিন্ন নিয়ম রয়েছে আয়াতে উপস্থাপন করা। কোরআনের আয়াতের পর দেখা গেল হাদিসেও রয়েছে সুস্পষ্ট পার্থক্য। এমনকি ফারহানার কাছে কিছু কিছু হাদিস আপাত দৃষ্টিতে নারীর জন্য বেশ অপমানজনক বলেই মনে হচ্ছিল। যেমন একটি হাদিসে বলা হয়েছে জাহান্নামীদের বেশিরভাগ হবে নারী, আরেকটি হাদিসে আকল এবং দিনে নারীর অসম্পূর্ণতার সমালোচনা করা হয়েছে, নারীর উপরে পুরুষকে কর্তৃত্বশীল করা হয়েছে, স্ত্রীর উপর স্বামীকে কর্তৃত্বশীল করা হয়েছে, স্বামীর এত মর্যাদা দেওয়া হয়েছে যেমন হাদিসে এসেছে, কোনো মানুষের যদি অন্য কোনো মানুষকে সিজদা করার অনুমতি থাকত, যদি অনুমতি থাকত তাহলে স্ত্রীকে বলা হতো যেন সে স্বামীকে সিজদা করে। এই ধরনের সুস্পষ্ট আয়াত এবং হাদিস যেগুলো কোনো ব্যাখ্যার উপরে নির্ভরশীল নয়, যেখানে স্পষ্টভাবেই নারী এবং পুরুষের পৃথক বিষয়গুলো বোঝা যাচ্ছে, নারীবাদের আদর্শ নারীবাদের দৃষ্টিকোণ থেকে ফারহানা কীভাবে এগুলোকে সমন্বয় করবে? তার কাছে সেই চতুর্থ পর্যায়ে যাওয়ার পর এগুলো নারী বিদ্বেষ ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। এগুলো পড়ার পর ফারহানা খুবই মানসিক চাপ অনুভব করতে লাগলো। আগে কখনো তার ভেতরে এতটা অস্থিরতা সৃষ্টি হয়নি। এগুলোকে কিভাবে সে সমন্বয় করবে? এভাবে চতুর্থ ধাপ শেষ করে ফারহানা দাঁড়িয়ে গেল খাদের কিনারায়, তার এই জার্নি বা সফরের একেবারে শেষ ধাপ, পঞ্চম ধাপে। সেদিন ক্লান্ত হয়ে ফারহানা হাঁটছিল, ভার্সিটির পথ ধরে এগোতে এগোতে সে চলে গেল নীলক্ষেতের ফুটপাতের দিকে। সেখানে সস্তায় অনেক বই পাওয়া যায়, ফুটপাতে কত রকম বই ছড়ানো রয়েছে। সেখান থেকে একটি বই, দেশি একজন ফেমিনিস্টের বই, ফারহানার দৃষ্টি কাটল। সেই ফেমিনিস্ট এখন প্রবাসে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। নীলক্ষেতের ফুটপাত থেকে সেই বইটা নিয়ে সে ফিরে এলো ভার্সিটিতে, তার হলে। আত্মজীবনীমূলক সেই বই, এই লেখাগুলো পড়তে বেশ ভালো লাগে। হালকা গল্পধর্মী লেখা, এক একজনের জীবনের কত বিচিত্র অভিজ্ঞতা। পড়তে পড়তে এক জায়গায় গিয়ে ফারহানার চোখ আটকে গেল। সেখানে সেই ফেমিনিস্ট লিখেছেন, নবী হিসেবে শুধুমাত্র পুরুষদেরকেই কেন পাঠানো হলো, কেন কোনো মহিলা নবী পাঠানো হলো না। এই প্রশ্নটা কেমন একটা ধাক্কা দিল ফারহানাকে। এভাবে আরও কিছু প্রশ্নের সামনে এসে সে দাঁড়াল। সে ভাবতে লাগল, আল্লাহ কেন আদম আলাইহিসসালামকে প্রথমে সৃষ্টি করলেন, অর্থাৎ একজন পুরুষকে কেন প্রথমে সৃষ্টি করলেন, কেন একজন নারীকে প্রথম সৃষ্টি করলেন না, কেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পুরুষ, কেন একজন নারীকে পাঠানো হলো না। কিংবা নারীবাদের যে ধারণা, সেই ধারণা মতে আল্লাহ যদি নারী এবং পুরুষের ব্যাপারে সাম্যবাদী হন, তাহলে তিনি নিজের ব্যাপারে গ্রামাটিক্যালি কেন পুরুষবাচক শব্দ ব্যবহার করলেন কোরআনে। এই সকল প্রশ্নগুলো ফারহানাকে ক্রমাগত ধাক্কাতে লাগলো। এই সকল প্রশ্নগুলো ছিল খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা ফারহানার জীবনের সর্বশেষ ধাক্কা। এভাবেই দিন গড়াতে লাগলো, ক্লাসের পড়া এগোতে লাগলো। জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের নানা রকমের বই পুস্তক, দেশি বিদেশি প্রফেসরদের লেখা নানা রকমের তত্ত্ব, এগুলো পড়তে পড়তে তার মধ্যে বদ্ধমূল ধারণা জন্মালো, যুগে যুগে পুরুষরাই পুরুষতন্ত্র সৃষ্টি করে নারীর উপরে সিস্টেমেটিক্যালি এই সকল নিপীড়ন চালিয়ে এসেছে। আর রোকেয়া, এই দেশে নারীবাদের আদি মাতা, তিনি তো সেই যুগেই এই বিষয়টা ধরতে পেরেছেন এবং এ কারণেই লিখে গেছেন, ধর্মগ্রন্থগুলো আসলে পুরুষের বানানো। ধর্মের উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস উঠে গেল ফারহানার। নারীবাদ আর ধর্ম কখনো একসাথে চলতে পারে না। নারীবাদের চোখ দিয়ে তাকিয়ে তার কাছে মনে হলো, ধর্ম বিষয়টা পুরোটাই একটা জোচ্চুরি, একটা ধাপ্পাবাজি। ক্লাস শেষে নিজের ঘরে এসে রুমে ঢুকে ফারহানা হিজাবটা ছুঁড়ে ফেলে দিল দূরে। এবার ফারহানা মুক্ত স্বাধীন নারী, চুল খুলে পথে নামবে, আধারের বোরকা ছেড়ে সে আলোতে আসবে, কে তাকে থামাবে। ফারহানার এই গল্পে আমরা যে পাঁচটি ধাপ দেখেছি সেটা সংক্ষেপে এক নজর দেখে নেওয়া যাক। প্রথম যে ধাপটা ছিল, সমাজে নারীরা বিভিন্ন রকমের জুলুমের শিকার হয়, বৈষম্যের শিকার হয়, ইসলামের দৃষ্টিকোণ থেকেও সেগুলো জুলুম, সেগুলো বৈষম্য, ফলে তাদের মধ্যে একটা যৌক্তিক বঞ্চনার অনুভূতি, যৌক্তিক ক্ষোভ কাজ করে। দ্বিতীয় ধাপে সে ইসলামের চোখে নারীর বিষয়গুলোকে না বুঝে পশ্চিমা আদর্শে, পশ্চিমা মানদণ্ডের ভিত্তিতে নারীর প্রতি কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জুলুম, কোনটা ইনসাফ, সেগুলো বুঝতে শুরু করে। এভাবে ইসলামিক জ্ঞানকাণ্ড বা এপিস্টেমোলজির পরিবর্তে সে পশ্চিমা জ্ঞানকাণ্ড বা এপিস্টেমোলজিকে গ্রহণ করে নেয়। তৃতীয় ধাপে অভিযোগ শুরু হয় ইসলামের বিভিন্ন আইনকানুন এবং বিধিবিধানের প্রতি, যেখানে নারী আর পুরুষের সুস্পষ্ট ভিন্ন বিধান রয়েছে। যদিও এই সকল বিধিবিধানের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু এগুলোর প্রতি নারীবাদীরা তীব্র আপত্তি জানায় এবং তারা অভিযোগ করে বলে, ইসলামী আইনশাস্ত্রবিদদের মধ্যে অধিকাংশ আলেম তারা পুরুষ ছিলেন, ফলে পুরুষদের চোখে পুরুষতান্ত্রিকতা দৃষ্টিকোণ থেকে তারা লিখেছেন বলেই নারীর প্রতি এই সকল বৈষম্য করা হয়েছে। ফলে তৃতীয় ধাপ একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে এসে ফারহানা সিদ্ধান্ত নেয়, সে পুরুষদের দেওয়া ব্যাখ্যা মানবে না, নিজেই কোরআন হাদিস পড়ে নিজেই ব্যাখ্যা করবে। কিন্তু চতুর্থ ধাপে গিয়ে যখন সরাসরি কোরআন হাদিসের কাছে যায়, দেখে সেখানেও সুস্পষ্টভাবেই আয়াত এবং হাদিসে নারী এবং পুরুষের ভিন্ন ভিন্ন বিধান উল্লেখ করা আছে, ফলে তার মধ্যে কনফিউশন এবং অস্থিরতা আরও বাড়তে থাকে। এবং পঞ্চম ধাপ, যেই ধাপের নাম হচ্ছে রিদ্দা, অর্থাৎ ধর্মত্যাগ, সেখানে গিয়ে সে নারীবাদের সাথে ইসলামকে আর সমন্বয় করতে পারে না, তখন নারীবাদকেই আঁকড়ে ধরে থাকে এবং ইসলামকে বর্জন করে সে মুরতাদ হয়ে যায়। পরিসংখ্যান থেকেও এই বিষয়গুলো দেখা যায়। পশ্চিমা বিশ্বের পরিসংখ্যান সেখানে দেখা যায়, পশ্চিমা বিশ্বে প্রতি ১০ জন নারীর মধ্যে ৭ জন নারী কোনো না কোনো রকমের ধর্মে বিশ্বাস করেন, হতে পারে সেটা খ্রিস্টধর্ম, ইহুদি ধর্ম কিংবা ইসলাম। কিন্তু নারীবাদী যারা বিশ্বাস করেন, তাদের মধ্যে প্রত্যেক ১০ জনে ৯ জনই ধর্মে অবিশ্বাসী, ১০ জনে মাত্র ১ জন হয়তো ধর্মে বিশ্বাস করেন। সুতরাং স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, যারা ফেমিনিস্ট তাদের মধ্যে মুরতাদ হওয়ার হার অনেক বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান থেকে আরও দেখা যাচ্ছে, 1993 থেকে 2013 সাল অর্থাৎ এই দুই দশকে 20 বছর সময়ে ধর্মহীন বা নন রিলিজিয়াস নারীর সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। 1993-তে নাস্তিক এবং অজ্ঞেয়বাদী নারীদের সংখ্যা ছিল 16%, 2013-তে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 43%, যা প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। নারীদের মধ্যে এই আধুনিক যুগে এসে ধর্মহীনতা এভাবে বৃদ্ধি পাওয়ার কারণ কি? বিশ্লেষকদের মধ্যে এর কারণ হচ্ছে গণমাধ্যম অর্থাৎ মিডিয়া, টিভি মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া অথবা ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়া, সেখানে তারা যেভাবে নারীবাদী আদর্শ এবং সেকুলার আদর্শ বিস্তার করছে, সেখানে তারা প্রতিষ্ঠা করছে ইসলাম নাকি নারীর প্রতি বৈষম্যমূলক, বিদ্বেষমূলক। অর্থাৎ তাদের ভাষায়, নারীবাদের সংজ্ঞায় ইসলাম যথেষ্ট ন্যায্যতা করেনি, এগুলো নারীর উপর নিপীড়ন করে, বৈষম্য করে। এই কারণে তারা ফিকহের উপর অভিযোগ তুলতে গিয়ে নিজের অজান্তে একসময় সম্পূর্ণভাবে ইসলামকেই পরিত্যাগ করে মোরতাদ হয়ে যায়। এরই মাধ্যমে এবার আমরা আমাদের এই পর্বের মূল অংশে প্রবেশ করতে যাচ্ছি। ফেমিনিস্টরা ইসলামের বিরুদ্ধে যে সকল অভিযোগ করে তার মূল কথা হচ্ছে, তারা বলতে চায় ফিকহ বা ইসলামী আইনশাস্ত্র, বিধিবিধান, এগুলো নাকি পুরুষতান্ত্রিকতার খপ্পরে পড়েছে। সত্যিই কি ফিকহ পুরুষতান্ত্রিক? চলুন সেই বিষয়টি দেখা যাক। এই বিষয় নিয়ে ডক্টর বাসসাম জাওয়াদ হাফিজাহুল্লাহ, তিনি খুবই চমৎকার একটি প্রবন্ধ লিখেছেন, সেখান থেকে সার অংশটি আমরা উল্লেখ করছি। আলেমরা পুরুষতান্ত্রিক কিনা বা ইসলামী আইনশাস্ত্র সেগুলো কি পুরুষতান্ত্রিকতার দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে কিনা, এই বিষয়ের জবাব উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন, শুরুতেই বলে নেওয়া ভালো, পুরুষতন্ত্র কি এই সংজ্ঞা আগে ঠিক করে নেওয়া দরকার। মুসলিম আলেম বা ফকিহরা তারা কি পুরুষতন্ত্র দ্বারা প্রভাবিত, এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? তিনি দুইটি সম্ভাবনা সামনে রেখে আলোচনা অগ্রসর করেছেন। প্রথমে বলেছেন, যদি বোঝানো হয়ে থাকে যে পুরুষতন্ত্রের মাধ্যমে সমস্ত যুগের ঐতিহাসিক আলেমরাই সর্বক্ষেত্রে প্রভাবিত হয়েছেন, তাহলে বলতে হয় এর কোনো সম্ভাবনাই নেই। ইতিহাসের সমস্ত আলেম, শতভাগ আলেম সবাই পুরুষতন্ত্র দ্বারা প্রভাবিত হয়েছেন, সেভাবে আইনকানুন লিখেছেন, এটা যৌক্তিকভাবেই অসম্ভব বিষয়। আর দ্বিতীয় সম্ভাবনা, যদি বোঝানো হয়ে থাকে যে কিছু আলেম কিছু সময়ে পুরুষতন্ত্রের মাধ্যমে প্রভাবিত হয়েছেন এবং নারীর প্রতি বৈষম্য করেছেন, তাহলে এর হয়তো কিছু সম্ভাব্যতা থাকতে পারে এবং আদৌ আছে কি না সেটা আমরা এবার যাচাই করার চেষ্টা করব। বাস্তবে আলেমরা পুরুষতন্ত্র দ্বারা প্রভাবিত এই কথাটি কেন আজগুবি কথা, তা তিনটি দিক থেকে প্রমাণ করা যায়। একটি দিক হচ্ছে ঐতিহাসিক, দ্বিতীয় দিক হচ্ছে যৌক্তিক, এবং তৃতীয় দিক হচ্ছে ইসলামের ধর্মীয় বিশ্বাস বা আকিদা বিশ্বাসগত দিক থেকে। প্রথমে ঐতিহাসিক দিক থেকে আলোচনা করা যাক। ইসলামী আইনশাস্ত্র বা ফিকহ কি জিনিস? আল্লাহ তাআলা তার প্রিয় রাসুলের উপর কোরআন নাজিল করেছেন এবং তার রাসুলকে সেই কোরআনের ব্যাখ্যা তথা হাদিস শিক্ষা দিয়েছেন। এই কোরআন এবং হাদিসের যেই ব্যাখ্যা, সার নির্যাস, সেই অনুসারেই গড়ে উঠেছে ইসলামী আইনশাস্ত্র। কাজেই ইসলামের যে কোনো বিধানের পেছনে কোন আয়াত, কোন হাদিস আছে, সাহাবায়ে কেরাম সেই আয়াত এবং হাদিসগুলোকে কিভাবে বুঝেছেন, কিভাবে অনুশীলন করেছেন, তাদের কি মতামত আছে, এগুলো সংরক্ষিত, এগুলো খুব সহজেই খুঁজে বের করা যায়। সুতরাং কোনো আলেম বা ফকিহ তিনি কখনোই নিজের মন গড়া কোনো ব্যাখ্যা দিয়ে ইসলামী আইনশাস্ত্র বা বিধিবিধান লিপিবদ্ধ করেননি। তাফসিরের ক্ষেত্রে কিংবা হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে প্রত্যেকেই নির্দিষ্ট নিয়মকানুন, উসুল এবং মানদণ্ড অনুসরণ করেছেন। সুতরাং কোন আইনের উৎস কী, সাহাবায়ে কেরাম এবং তাবেইন, তাবে তাবেইন তারা কীভাবে, অর্থাৎ ইসলামের তিনটি শ্রেষ্ঠ প্রজন্ম কীভাবে সেগুলোকে বুঝে প্র্যাকটিস করেছেন, এটা খুব সহজেই বের করা যায়। এই তিনটি প্রজন্ম আমরা জানি উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ তিনটি প্রজন্ম। এরপর যারা পরবর্তী যুগের ক্লাসিক্যাল উলামায়ে কেরাম, তাদের ব্যাপারে যদি কেউ অভিযোগ করে বলে যে পরবর্তী যুগের যারা, তারা পুরুষতন্ত্র দ্বারা প্রভাবিত হয়ে আইনকানুনে বৈষম্য করেছেন, সেটাও সত্যি নয়। কারণ ক্লাসিক্যাল যুগের পরবর্তী যুগের যারা উলামায়ে কেরাম ছিলেন, তাদের আইনকানুনগুলোর উৎস হচ্ছে আরও আগে, অর্থাৎ ইসলামের প্রথম তিনটি প্রজন্ম, সেই দিকে সাহাবায়ে কেরাম, তাবেইন এবং তাবে তাবেইন তারা যেভাবে বুঝেছেন, ব্যাখ্যা করেছেন, সেগুলি হচ্ছে তাদের উৎস। এরপরেও যদি কেউ মডার্নিস্ট চেতনায় উদ্ভূত হয়ে বলেন সাহাবিরা কিংবা তাদের পরবর্তী দুইটি প্রজন্ম তাবেইন এবং তাবে তাবেইন তারাও পুরুষতন্ত্রের শিকার, এই কথা বললে তারা নিজেরাই নিজেদের ফাঁদে আটকা পড়বে। কারণ তখন তাদেরকে প্রমাণ করতে হবে আল্লাহ তাআলা তার রাসূলের কাছে যে বিধান পাঠিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল হাদিস বর্ণনা করেছেন, এই কোরআন এবং হাদিস কখন ইতিহাসের কোন পর্যায়ে এসে করাপ্টেড হলো, কোন পর্যায়ে এসে পুরুষতন্ত্রের মাধ্যমে প্রভাবিত হলো, এটা যারা অভিযোগ করছে তাদেরকেই প্রমাণ করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা এটা কখনোই প্রমাণ করতে পারবে না। এখানে একটি চালাকি আছে। চালাকি হচ্ছে মুখে যদিও তারা এক ধরনের কথা বলে কিন্তু তাদের অন্তরে থাকে ভিন্ন চিন্তা। তারা যদিও বলে যে পরবর্তী যুগের ফকিহ এবং উলামায়ে কেরাম তারা নাকি পুরুষতন্ত্রের মাধ্যমে প্রভাবিত হয়েছেন, কিন্তু আসলে তারা যেটা বলতে চায় কিন্তু বলার সাহস করে না সেটা হচ্ছে তারা বলতে চায় কোরআন হাদিস নিজেই পুরুষতন্ত্র দ্বারা প্রভাবিত। এই কথার অর্থ সেটাই যেটা রোকেয়া সাখাওয়াত হোসেন লিখে গিয়েছেন। তারা অভিযোগ করে, তারা বলে ধর্মগ্রন্থগুলো পুরুষের বানানো, পুরুষের লেখা, যুগে যুগে নারীকে দমিয়ে রাখার জন্য পুরুষেরা নাকি এই সকল ধর্মগ্রন্থ আবিষ্কার করেছে। কিন্তু কেউ যদি এই ধরনের কথা বলে কোরআনের ব্যাপারে তাহলে সুস্পষ্ট কুফুরি প্রকাশ পায়, যেটা বলাই বাহুল্য। সেই কারণে ধূর্ত নারীবাদীরা সরাসরি কোরআন এবং হাদিসের ব্যাপারে কোরআন হাদিস পুরুষতন্ত্র দ্বারা প্রভাবিত কিংবা পুরুষতন্ত্রের সৃষ্টি এই কথা বলার সাহস করে না। তাই কৌশলে তারা পরবর্তী যুগের উলামায়ে কেরামের উপরে অভিযোগ করে এবং বলে তারা পুরুষতন্ত্র দ্বারা প্রভাবিত হয়ে এই সকল আইন কানুন করেছেন, সেখানে বৈষম্য করেছেন। এই কারণেই তারা বলে ইসলাম ভালো, আল্লাহ ভালো, কোরআন ভালো, কিন্তু হুজুররা খারাপ, মোল্লারা খারাপ এবং ইসলাম নাকি আজকে মোল্লাতন্ত্রের খপ্পরে পড়েছে। এভাবে আলেমদের উপরে অভিযোগ উপস্থাপন করার মাধ্যমে কোরআন হাদিস ব্যাখ্যার যেই দায় এটা তারা নিজেদের কাঁধে তুলে নেয়। ফকিহরা পুরুষতান্ত্রিকতা স্বীকার কিনা এবার বিষয়টিকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যাক। ইসলামী আইনশাস্ত্রের যারা বিশেষজ্ঞ বা ফকিহ ছিলেন তারা আইন কানুন লিপিবদ্ধ করার সময় সবসময় স্থানীয় কালচার বা উর্ফ, অর্থাৎ ইংরেজিতে যাকে কাস্টম বা প্রথা বলা হয়, সেই বিষয়টির গুরুত্ব বিবেচনা করেছেন, আলোচনা করেছেন। ইসলামী আইন কানুন লিপিবদ্ধ করার সময় স্থানীয় কালচারের খুঁটিনাটি বিবরণ তারা উল্লেখ করেছেন। ইসলামের কোন বিধানগুলো চিরস্থায়ী, অর্থাৎ কোন বিধানগুলো দেশ কাল স্থান পাত্র ভেদে অপরিবর্তনীয় এবং কোন বিধানগুলো স্থানীয় কালচার থেকে উৎসারিত, এই পৃথকীকরণের ক্ষেত্রে তারা প্রচুর কালি খরচ করেছেন, প্রচুর লিখেছেন। এরপরেও যদি কেউ অভিযোগ করে বলে বিগত যুগের ক্লাসিক্যাল যুগের হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যারা ইসলামী আইনশাস্ত্রের বিশেষজ্ঞ ছিলেন, বিগত দেড় হাজার বছর ধরে পৃথিবীর সকল স্থানে, সকল বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থানে যারা ছিলেন তারা সবাই ব্যর্থ হয়েছেন এবং ইসলামী আইনশাস্ত্রের মধ্যে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, পুরুষতান্ত্রিক কালচার ঢুকে গেছে, এটা তারা নির্ণয় করতে পারেননি, তাহলে এটা হবে খুবই হাস্যকর এবং লোডেড স্টেটমেন্ট। সুতরাং যে সকল ফেমিনিস্টরা যারা সবসময় নিজেদেরকে ভিকটিম হিসাবে দেখাতে চায় এবং বলতে চায় পুরুষরা নাকি সেক্সিস্ট বা লিঙ্গ বৈষম্যবাদী দৃষ্টিকোণ থেকে, নারী বিদ্বেষী দৃষ্টিকোণ থেকে দেখে তাদের বিরুদ্ধে বৈষম্য করার জন্য আইনকানুন লিখেছেন, বাস্তবে তাদের কথা ভুল। সেই সকল পুরুষরা সেক্সিস্ট নয়, বরং যারা এই ধরনের অভিযোগ করেন সেই সকল ফেমিনিস্টরাই নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নেতিবাচক মানসিকতার অধিকারী, তারাই সেক্সিস্ট, বরং তারা মিস অ্যান্ড্রিস্ট বা পুরুষ বিদ্বেষী। আরেকটি যৌক্তিক বিষয় হচ্ছে বিনা প্রমাণে ইতিহাসের বিগত সময়ের হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের উপরে পাইকারিভাবে তাদের সকলের উপরে তাদের ইলমি যোগ্যতা এবং আন্তরিকতা নিয়ে প্রশ্ন উপস্থাপন করা নিঃসন্দেহে সুস্পষ্ট অপবাদ ছাড়া আর কিছুই নয়। আরও কয়েকটি বিষয় এখানে উল্লেখ্য, জেনে রাখা ভালো। ক্লাসিক্যাল যুগের বড় বড় আলেমদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা ইলম শিক্ষা করেছেন বিভিন্ন নারী আলেমাদের কাছ থেকে। আর দ্বিতীয় বিষয়টি আগেও বলা হয়েছে, ইসলামী আইন কানুনের মধ্যে নারী পুরুষের পৃথক বিধান রয়েছে, এই ধরনের বিধানের সংখ্যা খুবই কম, একই ধরনের আইন কানুন এরকম আইনের সংখ্যাই বেশি। সত্যিই যদি পরিকল্পিতভাবে নারীদের প্রতি বিদ্বেষ রেখে তারা এই সকল আইন কানুন লিখতেন তাহলে শুধুমাত্র অল্প কিছু ক্ষেত্রে বৈষম্য করতেন না, বরং নারীদের ক্ষেত্রে বৈষম্য করার কাজটি তারা আরও ভালোভাবে করতে পারতেন। চতুর্থ বিষয় হচ্ছে ইসলামী আইনশাস্ত্রের ভিতর গভীরভাবে পর্যবেক্ষণ করলে আরও দেখা যায় পুরুষদেরকে যদি পুরুষতান্ত্রিকতার অভিযোগ করা হয় তাহলে নারীদের মধ্যে নারীরাই নারীদের প্রতি আরও কঠোর অবস্থান নিয়েছেন এমন দৃষ্টান্ত পাওয়া যায়। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, তার ঘটনা উল্লেখ করা যায়। তিনি তার যুগে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যে সময়টা, সেই সময়টায় তিনি মনে করতেন যে বর্তমান যুগে ফিতনা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে এখন ঘরে মেয়েদের নামাজ পড়াটাই বেশি উত্তম, মসজিদে গিয়ে নামাজ আদায় করা উত্তম নয়। এবং তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বর্তমান সময়ের অবস্থা দেখতেন তাহলে তিনি নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করতেন। অপরদিকে পুরুষ হয়েও আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি সেই হাদিস বর্ণনা করতেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করেননি। একজন তালাকপ্রাপ্তা নারীর ভরণ পোষণের বিধানের ক্ষেত্রে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা তিনি বিশ্বাস করতেন যে নারীকে তিন তালাক দেওয়া হয়েছে তিনি কোনো খোরপোশ পেতে পারেন না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এই ক্ষেত্রে বিপরীত মত পোষণ করতেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি মনে করতেন যে সকল নারী কালো জাদুকর যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। অন্যদিকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়ে ভিন্ন মত পোষণ করতেন। সুতরাং যৌক্তিক দিক থেকেও দেখা যাচ্ছে ইসলামী আইনশাস্ত্র পুরুষতান্ত্রিকতার খপ্পরে পড়েছে, আলেমরা পুরুষতন্ত্রের শিকার, এই বিষয়টির কোনো ভিত্তি নেই। তৃতীয় বিষয় অর্থাৎ ধর্মীয় বিশ্বাস, আকিদাগত বিশ্বাসের দিক থেকেও এই অভিযোগকে খণ্ডন করা যায়। এই সকল ফেমিনিস্ট অর্থাৎ যারা মডার্নিস্ট, যারা কিনা সাহাবিদের সমাজের বিরুদ্ধেও পুরুষতান্ত্রিকতার অভিযোগ করেন, এমনকি সাহাবায়ে কেরামের বিরুদ্ধেও অভিযোগ করে বলেন যে তারা নাকি পুরুষতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে দেখে কোরআন হাদিসের ব্যাখ্যাকে কলুষিত করেছেন, তাহলে এই ধরনের আজগুবি কথার বিরুদ্ধে কোরআনের আয়াত থেকেই দলিল পাওয়া যায়। সাহাবিদের যে প্রজন্ম সেই প্রজন্মের প্রশংসা করে কোরআনের একাধিক স্থানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, যেমন সূরা আলী ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই মানবজাতির সর্বোত্তম প্রজন্ম, মানবজাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। সাহাবিদের জামাতের প্রশংসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বহু হাদিস বর্ণনা করা হয়েছে। খুলাফায়ে রাশিদিনের আদর্শ এবং সাহাবিদের আদর্শকে অনুসরণ করার কথা জানানো হয়েছে। সাহাবিদের জামাতের ব্যাপারে বলা হয়েছে তারা হচ্ছেন ফিরকাতুন নাজিয়া বা নাজাতপ্রাপ্ত অর্থাৎ মুক্তিপ্রাপ্ত জামাত। নারীবাদীরা যেভাবে বিষয়টিকে ব্যাখ্যা করে, যেভাবে দেখে, অর্থাৎ তাদের দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুরুষরা। ফেমিনিস্টদের চোখে পুরুষতন্ত্র হচ্ছে সমস্ত সমস্যার মূল। এই পুরুষতন্ত্রের কারণে মানব জাতির অর্ধেক অংশ, সম্পূর্ণ নারী জাতি জুলুমের শিকার, বৈষম্যের শিকার। বিষয়টা যদি এতটাই বড় হতো তাহলে আল্লাহ তাআলা কেন পুরুষতন্ত্র বিষয়ে কোরআনের কোনো একটি আয়াত নাজিল করলেন না, কিংবা এই সম্পর্কে কোনো ইঙ্গিতও দিলেন না, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে কেন শিক্ষা দিলেন না পুরুষতন্ত্র কাটিয়ে উঠতে? অথচ আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আমরা জানি, আবু জার রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে ছোট বড় কোনো বিষয় শিক্ষা দিতে বাদ রাখেননি, এমনকি আকাশে উড়ন্ত পাখির ব্যাপারেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিকের বিরুদ্ধে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অন্যায়ভাবে গোত্রবাদ, স্বজনপ্রীতি, আসাবিয়া, জাতীয়তাবাদ এই সকলের বিরুদ্ধে আমাদেরকে শিখিয়েছেন, বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে শিখিয়েছেন, আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপরে কালোর শ্রেষ্ঠত্ব নয়, কিংবা কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নয়, অর্থাৎ জাহিলিয়াতের সেই অন্যায় বৈষম্যগুলোর বিরুদ্ধে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু নারীবাদীরা যেভাবে দাবি করে যে সব সমস্যার মূলে আছে পুরুষতন্ত্র, এত বড় সমস্যা কিন্তু এর বিরুদ্ধে কোরআন হাদিসে কিছু আসলো না কেন? এরপর আরেকটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা জানি তিনি জানিয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীতে অর্থাৎ প্রতি 100 বছরে এমন একজন মুজাদ্দিদ বা দীনের পুনর্জাগরণকারী পাঠাবেন যিনি আমাদের জন্য এই দীন ইসলামকে পুনর্জীবিত করবেন, নবজাগরণ সৃষ্টি করবেন। সুতরাং বিগত 1500 বছরে প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ এসেছেন, কিন্তু তাদের কাউকেই দেখা যায় না যে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে তারা একটি আন্দোলন সৃষ্টি করেছেন। যদি পুরুষতন্ত্র বলে বাস্তবেই কিছু থেকে থাকবে এবং এর কারণে মানব জাতির অর্ধেক নারীরা নির্যাতিত হবে, তাহলে বিগত জামানার মুজাদ্দিদরা এর বিরুদ্ধে একটি আন্দোলন তৈরি করলেন না কেন? ইসলামী আইনশাস্ত্রের যে সকল বিধানে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে সেই বিধানগুলো কোনো আইনশাস্ত্রবিদ বা ফকিহ কিংবা আলেম কিংবা তাদের ভাষায় কোনো মোল্লাদের বানানো নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের সময় থেকেই সেই বিষয়গুলো পালন হয়ে আসছে, এটা সহজেই প্রমাণ করা যায়। সুতরাং শুধুমাত্র পুরুষদের লেখা আইনকানুন, পুরুষদের লেখা ফিক, এই কারণে যদি কেউ আলেমদের বক্তব্য ব্যাখ্যাকে বর্জন করে তাহলে এটাই সুস্পষ্ট লিঙ্গ বৈষম্য, লিঙ্গ বিদ্বেষ। অথচ ফেমিনিস্টরা তো লিঙ্গ বৈষম্য দূর করার কথাই বলে, বাস্তবে দেখা যায় তারাই সবচেয়ে বেশি লিঙ্গ বিদ্বেষী, পুরুষ বিদ্বেষী। ফিক পুরুষতান্ত্রিক, পুরুষতন্ত্রের খপ্পরে পড়েছে, পুরুষদের লেখা ব্যাখ্যা মেয়েরা কেন মানবে, এখানে ফেমিনিস্টদের মূল কথাটা হচ্ছে তারা বলতে চায় যে মেয়েদের বিষয় নিয়ে শুধুমাত্র মেয়েরাই কথা বলবে, পুরুষরা কেন কথা বলবে, পুরুষদের ব্যাখ্যা আমরা কেন শুনব, কেন মানব। কিংবা আরেকটু নরম ভাষায় তারা বলে, আমাদের বোনেদের উচিত যে নারীদের বিষয় নিয়ে বেশি বেশি কথা বলা, পুরুষরা কেন এই বিষয় নিয়ে কথা বলবে। বিষয়টি যে একটি চালাকি, এখানে একটি সহজ প্রশ্ন করলেই এই চালাকি ধরা যায়। যারা ফেমিনিস্ট, যারা নারীবাদী, তারা কি শুধুমাত্র নারীর বিষয় নিয়ে কথা বলে? বরং বাস্তবে দেখা যায় যতটা নারীর বিষয় নিয়ে কথা বলে তার চেয়ে বেশি কথা বলে তারা পুরুষদের বিরুদ্ধে। সুতরাং শুধুমাত্র নারীদের বিষয়, শুধুমাত্র পুরুষদের বিষয়, এই ধরনের কোনো বিষয় নেই। নারী এবং পুরুষ দুইটি লিঙ্গ এবং তারা একে অপরের পরিপূরক। ইন্না নিসা শাকাইকুর রিজাল, নারী এবং পুরুষ একে অন্যের পরিপূরক। সুতরাং স্বাভাবিকভাবেই যেগুলোকে শুধুমাত্র নারীদের বিষয় বলে মনে করা হয় সেই সব বিষয়ে কথা বলতে গেলেও অবধারিতভাবে পুরুষদের বিষয়ে কথা বলতে হবে, এবং পুরুষদের বিষয়ে কথা বলতে গেলেও অবধারিতভাবে নারীদের বিষয় নিয়ে কথা বলতে হবে। এছাড়া ফেমিনিস্টরা যদি বলে যে পুরুষরা নারীদের বিষয় নিয়ে কথা বলা উচিত নয়, তাহলে তো তারা নিজেরাই নিজেদের ফাঁদে আটকা পড়বে। কারণ তারা যে ফেমিনিজম প্রতিষ্ঠা করেছে, কিংবা যে সকল মুসলিম দেশে যুদ্ধের মাধ্যমে তারা ফেমিনিস্ট চিন্তা চেতনা প্রতিষ্ঠা করতে চায়, সেখানেও তো যুদ্ধ করছে পুরুষরা। দুই পক্ষেই পুরুষরা এই সংখ্যায় বেশি যুদ্ধ করছে এবং জীবন দিচ্ছে। সুতরাং তারা যদি নারীবাদ প্রতিষ্ঠা করতে চায়, সেই ক্ষেত্রেও তাদের পুরুষদের সাহায্য নেওয়া দরকার। এবারে আমরা চলে এসেছি আমাদের এই দীর্ঘ সিরিজের আলোচনার একেবারে শেষের কিছু অংশে, এবং সেখানে শেষের কিছু কথা শিরোনামে আমরা কিছু পয়েন্ট উল্লেখ করছি। এক নম্বর পয়েন্ট, নারীবাদ আর নারী অধিকার কখনোই এক নয়। নারীবাদ হচ্ছে একটি সুনির্দিষ্ট চিন্তাধারা, একটি মতাদর্শ এবং বিশ্বাস, আর নারী অধিকার একটি ব্যাপক বিষয়, এর সাথে নারীবাদের কোনো সম্পর্ক নেই। নারীবাদ হচ্ছে এমন একটি চিন্তাধারা এবং বিশ্বাস যাকে ছয়টি বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা এই সিরিজে ব্যাখ্যা করেছি, বা ছয়টি মূল নীতির মাধ্যমে যার সংজ্ঞা নির্ধারণ করেছি। সেগুলো হচ্ছে, প্রথমত, নারীবাদ মনে করে জেন্ডার বা লিঙ্গ বলে কোনো কিছু নেই, এগুলো সামাজিকভাবে সৃষ্ট এক ধরনের কনসেপ্ট বা ধারণা। যেহেতু তারা জেন্ডারের অস্তিত্বকেই স্বীকার করে না, সেই কারণে নারী এবং পুরুষের জেন্ডারের ভিত্তিতে নির্দিষ্ট দায়িত্ব, অধিকার, কর্তব্য কিংবা আইনকানুন সৃষ্টি হবে, জেন্ডার রোল থাকবে, এই বিষয়টিকেও তারা অস্বীকার করে। দ্বিতীয়ত, তারা সর্বসমতায় বিশ্বাস করে। নারী এবং পুরুষের সকল ক্ষেত্রে সব কিছু একই রকমের হতে হবে, এটাই তারা মনে করে। এই ক্ষেত্রে নারী এবং পুরুষের শারীরিক এবং মানসিক যে পার্থক্য রয়েছে সেগুলোকে তারা গ্রাহ্য করে না। নারীর উপরে বৈষম্যের জন্য তারা এককভাবে পুরুষের উপরে দায় চাপিয়ে দেয়, এবং এই ক্ষেত্রে তারা পুরুষতন্ত্র নামক ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে। নারীবাদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে, সামষ্টিকভাবে নারীর জীবনের প্রত্যেকটি পর্যায়কে, প্রত্যেকটি ধাপকে তারা খুবই নেতিবাচকভাবে দেখে এবং নেতিবাচকভাবে ব্যাখ্যা করে। পঞ্চম বৈশিষ্ট্য তাদের, তারা শরীরের স্বাধীনতায় বিশ্বাস করে, অর্থাৎ যৌনতা, সমকামিতা কিংবা গর্ভপাতের স্বাধীনতায় তারা বিশ্বাস করে, জন্ম নিয়ন্ত্রণের স্বাধীনতায় তারা বিশ্বাস করে। এই সকল ক্ষেত্রে তারা কোনো আইনকানুনের সীমারেখা মানতে রাজি নয়। পোশাকের স্বাধীনতায় তারা বিশ্বাস করে। এবং ছয় নম্বর তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে, ধর্ম সম্পর্কে তারা নেতিবাচক ধারণা রাখে, যা খুবই ব্যাপকভাবে বিস্তৃত। কারো ক্ষেত্রে সাধারণ সন্দেহ সংশয়ের স্তর থেকে শুরু হয়ে কারো ক্ষেত্রে এটা কুফর নাস্তিকতার পর্যায় পর্যন্ত ব্যাপ্ত। সুতরাং নারীবাদ আর নারী অধিকার এক জিনিস নয়। তেমনইভাবে ইসলামে যে নারীদের অধিকার দেওয়া হয়েছে সেটা আর নারীবাদ কখনো এক নয়। ইসলাম এমন একটি আদর্শ যার ভিত্তি কোরআন হাদিস এবং ইসলামী ফিক, আর নারীবাদ বা ফেমিনিজম এমন একটি আদর্শ যার ভিত্তি পশ্চিমা সেকুলার জ্ঞানকাণ্ড। একটি আদর্শে যেটাকে অধিকার মনে করা হয়, ভিন্ন আদর্শে সেটাকে বৈষম্য বা অবিচার মনে করা হয়। ফেমিনিস্টরা ইসলামে দেওয়া নারী অধিকার চায় না, বরং ইসলামে নারীর দেওয়া অনেক অধিকারকে তারা বৈষম্যমূলক মনে করে। কাজেই এই বিপরীত ধর্মী দুইটি বিষয়ের মাঝে কখনোই সমন্বয় সম্ভব নয়। এই কারণে ইসলামী নারীবাদ বলে বাস্তবে কোনো কিছু কখনোই সম্ভব না, ঠিক যেভাবে হালাল মদ বলে কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। সবশেষে আমাদের বোনদের জন্য কিছু কথা। নারী এবং পুরুষ কখনোই একে অন্যের শত্রু নয়, একে অন্যের প্রতিযোগীও নয়। বরং হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না নিসা শাকাইকুর রিজাল, নারী এবং পুরুষ একে অন্যের পরিপূরক, একে অন্যের সহযোগী। পশ্চিমা জীবনদর্শন তাদের ভিত্তি বিশ্বাসের মূল কথা হচ্ছে তারা মনে করে মানুষ প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে বেঁচে থাকে। কাজেই পরবর্তী সকল বিষয়ে তারা এই দ্বন্দ্ব এবং যুদ্ধ, এই প্রতিযোগিতাকে আবিষ্কার করে। এই দ্বন্দ্বযুদ্ধ প্রতিযোগিতা হচ্ছে পশ্চিমা জীবন দর্শনের মূল কথা। অন্যদিকে নারী এবং পুরুষের বিষয়টিকে ইসলাম দেখে একে অন্যকে পূর্ণতা দেওয়ার বিষয় হিসেবে। কেউ কারো বিরুদ্ধে প্রতিযোগিতা নয়, বরং একে অন্যকে পূর্ণতা দিচ্ছে। একজন নারীকে সবসময় মনে রাখতে হবে, আপনি একজন নারী, আপনি পুরুষ নন। নারীত্ব আপনার জন্য কোনো অপমানের বিষয় নয়। নারীত্ব বর্জন করে পুরুষ হওয়ার মধ্যে কোনো শক্তি, ক্ষমতা বা মুক্তি নেই। নারীত্বের মধ্যেই রয়েছে আপনার স্বাচ্ছন্দ্য, শক্তি এবং সহজতা। কোনো পুরুষ যদি সত্যিকারের পৌরুষদীপ্ত পুরুষ হয়, তাহলে সে নারীসুলভ বৈশিষ্ট্য আছে এমন মেয়েদেরকেই ভালোবাসবে। আর যে নারী সত্যিকারভাবেই নারী, সে কখনো মেয়েলি স্বভাবের পুরুষদেরকে ভালোবাসবে না, সে ভালোবাসবে পৌরুষদীপ্ত পুরুষদেরকে। এ কারণে নারী পুরুষ কারোরই উচিত নয় নিজেদের সহজাত বৈশিষ্ট্য বাদ দিয়ে বিপরীত লিঙ্গের বৈশিষ্ট্য ধারণ করার চেষ্টা করা। উভলিঙ্গ বা অ্যান্ড্রোজেনাস স্বভাবের আধা পুরুষ আধা মহিলা হওয়ার চেষ্টা করা উচিত নয়। নারীদের জীবনে পুরুষের কোনো দরকার নেই, এটি একটি ভুল কথা। পুরুষের জীবনে নারীর দরকার আছে, নারীর জীবনে পুরুষের দরকার আছে। আমরা কেউই স্বয়ংসম্পূর্ণ নই। সৃষ্টিগতভাবেই পুরুষেরা খারাপ এমন ধারণা ভুল, পুরুষেরা পশু এমন ধারণা ভুল। ম্যান আর নট ট্র্যাশ। পুরুষরা নিপীড়ক নয়, পুরুষরা নারীদেরকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। নিজের পরিবারের মা, বোন, মেয়ে কিংবা স্ত্রী, তাদেরকে রক্ষার জন্য যুগে যুগে অকাতরে পুরুষরা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, জীবনকে বিলিয়ে দিচ্ছে। পরিবারের নারীদেরকে সুরক্ষা দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়ার কাজটি পুরুষরা হাসি মুখে নিজেদের ঘাড়ে তুলে নিচ্ছে। একজন নারীর কখনো মনে করা উচিত নয়, পুরুষ যা করতে পারে নারী হয়ে আমিও তার সব করতে পারি। আবার কোনো পুরুষেরও এমনটা মনে করা উচিত নয়, মেয়েরা যা পারে আমিও সেটা পারবো না কেন। নারী এবং পুরুষের একে অন্যের উপরে নির্ভরশীলতা আছে। সমাজে এবং পরিবারে একে অন্যের প্রতি এই যে পারস্পরিক নির্ভরশীলতা, এরই নাম হচ্ছে বন্ধন। এই বন্ধনের কারণেই যুগ যুগ ধরে মানব জাতি এবং পৃথিবীর সকল সমাজ টিকে আছে। একজন নারী হিসেবে আপনাদের উচিত হবে ট্র্যাডিশনাল নারী হওয়ার চেষ্টা করা। মার্কিন যুক্তরাষ্ট্রে 1960 সাল পরবর্তী সেই সকল আন্দোলনের ফলে কথিত যে আধুনিক স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট উইমেন, সেই ধরনের নারী হওয়ার চেষ্টা করা উচিত নয়। নারীর জীবনে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ, পরিবার খুবই গুরুত্বপূর্ণ, সংসার খুবই গুরুত্বপূর্ণ। একজন সংসারী মা হওয়া নারীর জন্য খুবই আনন্দদায়ক বিষয়, তৃপ্তিদায়ক বিষয়। মাতৃত্ব নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সন্তানকে লালন পালন করা, বড় করা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এবং একই সাথে এটা নারী ক্ষমতায়নের অংশ। কারণ মা হিসেবে আপনার হাতে আপনি ভবিষ্যৎ প্রজন্মের মানুষদেরকে একেবারে ছোট থেকে নিজ হাতে বড় করে তুলছেন, তাদেরকে ভালো মন্দ নীতি নৈতিকতা শেখাচ্ছেন, তাদের মানসিকতা গঠন করছেন। সুতরাং মায়েরা সামষ্টিকভাবে আগামী দিনের সম্পূর্ণ প্রজন্ম, জেনারেশনকে গড়ে তুলছেন। এর চেয়ে বড় ক্ষমতায়ন আর কি হতে পারে? পরিবারের তুলনায় কখনো ক্যারিয়ারকে প্রাধান্য দেওয়া উচিত নয়। একজন কর্পোরেট উইমেন হওয়ার বদলে আদর্শ স্ত্রী এবং মা হওয়া বেশি গুরুত্বপূর্ণ। স্বামীর প্রতি শ্রদ্ধা, আনুগত্য এবং ভালোবাসা রাখুন, বিনিময়ে আপনিও স্বামীর কাছ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বস্ততা পাবেন। কর্তা হিসেবে স্বামী পরিবারের প্রধান, স্ত্রী হিসেবে আপনি পরিবারের প্রধান নন। আল্লাহ তাআলা এই দায়িত্ব আপনাকে দেননি। আপনি অবশ্যই স্বামীর সহযোগী, স্বামীর পার্টনার, কিন্তু এটা নারীবাদের মতো যেভাবে বয়ান করা হয় সেই 50-50 পার্টনারশিপ নয়। পরিবারে আপনার অবদান এবং ভূমিকা আছে, কিন্তু কর্তা একজনই হতে পারে, আর আল্লাহ সেটা পুরুষকে দিয়েছেন। বিয়ে কোনো 50-50 সমতাবাদী সম্পর্ক নয়, কোনো ব্যবসায়িক সম্পর্ক নয়। আপনার স্বামী আপনার মনিব, তিনি নেতা, তার আনুগত্য মেনে নিন। তার ঘাড়ে অধিকাংশ দায়িত্ব, কাজে আপনি রিল্যাক্স করুন, আরাম করুন। সমাজে সর্বত্রই আমরা কারো না কারো আনুগত্য মেনে নেই, কারো না কারো নেতৃত্ব অনুসরণ করি, স্কুলের শিক্ষক থেকে শুরু করে অফিসের বস পর্যন্ত। কাজেই মৌলিকভাবে স্বামীর আনুগত্য করতে কোনো সমস্যা থাকার কথা নয়। স্বামীর প্রতি যখন আপনার অন্তরে বিদ্বেষ সৃষ্টি হবে, এটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক ধ্বংসের সবচেয়ে শর্টকাট রাস্তা। শয়তানের সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে বিবাহবিচ্ছেদ বা তালাক। কাজেই স্ত্রী হয়ে কখনও নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না, পরিবার ধ্বংস করবেন না। সেই সব মহিলাদের থেকে দূরে থাকুন যারা আপনার স্বামীর বিরুদ্ধে আপনাকে উস্কে দেয়। সবশেষে, পুরুষতন্ত্র নামক আজগুবি ষড়তন্ত্র তত্ত্বে বিশ্বাস করবেন না। পুরুষতন্ত্র বলে নারীবাদ যেভাবে বর্ণনা করে সেই ধরনের কোনো কিছুর অস্তিত্ব নেই। পুরুষরা যুগে যুগে চক্রান্ত করে নারীদেরকে দমিয়ে রাখার জন্য এইসব থিওরি আবিষ্কার করেছে, এগুলো আজগুবি তত্ত্ব। আল্লাহ তাআলা পুরুষকে পরিবারের প্রধান, কাওয়াম এবং দায়িত্বশীল বা মাসউল বানিয়েছেন, অর্থাৎ যাকে প্রশ্ন করা হবে তার দায়িত্বের ব্যাপারে, যার কাছে জবাবদিহি তা আদায় করা হবে। একইভাবে জাতীয় ক্ষেত্রে নেতৃত্ব, সামাজিক ক্ষেত্রে নেতৃত্ব, সেই দায়িত্বগুলো পুরুষের হাতে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন নারীদের উপকারের জন্য, তাদের সুরক্ষার জন্য। আরেকটি পয়েন্ট হচ্ছে পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রী সম্পর্ক, ক্যারিয়ার, মাতৃত্ব কিংবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, আবেগ, এই সকল বিষয়ে পরামর্শ নিতে গিয়ে কখনও যারা ফেমিনিস্ট কিংবা ফেমিনিস্ট চিন্তাধারা দ্বারা প্রভাবিত তাদের কাছে যাবেন না, কারণ তারা তাদের নেতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে আপনার অজান্তে আপনার মনকে বিষিয়ে তুলবে, ফলে একসময় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সবশেষে আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে ব্যতিক্রম কখনও উদাহরণ হতে পারে না, ব্যতিক্রম কখনও মূল নিয়মকে খণ্ডন করে না। নারীবাদের বিষয়গুলো এমনভাবে আমাদের মন মগজে ঢুকে দেওয়া হয়েছে যে নারীবাদের সমালোচনা করলেই কিছু কমন কথা আপনাকে শুনতে হবে, যেমন পরিবারের সবাইকে ভরণ পোষণ করার দায়িত্ব পিতা কিংবা স্বামীর, এ কথা বললেই সাথে সাথে বলা হবে। কিন্তু কিছু পুরুষ আছে যারা এই দায়িত্ব পালন করে না, যারা অসুস্থ কিংবা যারা রোজগার করে না ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, অথবা অন্য কোনো সমস্যা রয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে কিছু পুরুষ, সুতরাং এটা হচ্ছে ব্যতিক্রমী পরিস্থিতি। ব্যতিক্রমী পরিস্থিতির কারণে মূল নিয়মের পরিবর্তন হয় না। যদি বলা হয় মেয়েদের জন্য মাতৃত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় কাজ, সাথে সাথে পাল্টা কমেন্ট, কিন্তু কিছু নারী কখনোই মা হতে পারে না। কাজেই তাদের জন্য যদি মাতৃত্বকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়, এর মাধ্যমে নাকি তাদেরকে অপমান করা হয়, এক্ষেত্রেও জবাব হচ্ছে কিছু নারী। সুতরাং এটা হচ্ছে ব্যতিক্রমী পরিস্থিতি। ব্যতিক্রমী পরিস্থিতির কারণে মূল নিয়মের পরিবর্তন হয় না। যদি বলা হয় বিয়ে কোনো হেলাফেলার বিষয় নয়, নারী পুরুষ উভয়ের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, সাথে সাথে এক শ্রেণীর মানুষ পাল্টা কমেন্ট করবে, কিন্তু কিছু নারীর তো বিয়ে হয় না, তারা অবিবাহিত থাকে, তাদের ব্যাপারে করণীয় কী হবে? এক্ষেত্রেও একই বিষয়, কিছু নারী, সুতরাং সেটা হচ্ছে ব্যতিক্রমী পরিস্থিতি। ব্যতিক্রমী পরিস্থিতির কারণে মূল নিয়মের পরিবর্তন হয় না। এছাড়া সার্বিকভাবে যদি সমাজে এবং রাষ্ট্রে ইসলামী আইনকানুন প্রতিষ্ঠিত হয়, ইসলামী আইন শরিয়া প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সকল কিছু নারী, অর্থাৎ যারা ভিন্ন পরিস্থিতির শিকার, কঠিন অবস্থায় সংগ্রাম করছেন, তাদের ভরণ পোষণের বিষয়টিও রাষ্ট্র এবং সমাজ নিশ্চিত করবে, যদি সেই সমাজের ভিত্তি হয় ইসলাম, যদি সেই সমাজের এবং রাষ্ট্রের ভিত্তি হয় শরিয়া। কাজেই সেটাই হচ্ছে চূড়ান্ত এবং সর্বোচ্চ সমাধান। সবশেষে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন সেই সমাধানকে নিজেদের জীবনে প্রয়োগ এবং প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করার কাজে আমাদেরকে কবুল করে নেন এবং আমাদেরকে চূড়ান্ত সফলতা দান করেন। আল্লাহুমা আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।